Syekhul Hadis Jamiah Rahmaniyah Arabia Muhammad Pur Dhaka.
Alhamdulillah wa kafa السلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال رسول الله صلى الله عليه وسلم جناب صدر جلسہ علماء کرام و امار سرب استارر دیندار مسلمان بھائرا پردار اڑالے مابولرا اللہ تعالیٰ بشش مہربانی যে এখানে মাদ্রাসা আছে, এখানে দিনদার কিছু লোকজন আছে যারা প্রত্যেক বছর আপনাদের জন্য এরকম মাহফিলের ব্যবস্থা করে থাকেন এবং ওলামায়ে কেরামকে দাওয়াত করে এনে কিছু দিনই কথা শোনানোর ব্যবস্থা করে থাকেন, তা নিঃসন্দেহে আপনাদের জন্য বড় একটা রহমত, বড় একটা বরকত, ঠিক কিনা? মাদ্রাসা থাকা রহমত, সব জায়গায় তো মাদ্রাসা থাকে না, আর যেসব জায়গায় মাদ্রাসা থাকে না সেখানে সাধারণত বড় আলেমরা যায় না। বড় বড় ডাক্তার পাইতে হলে হাসপাতালে যাইতে হয়, ক্লিনিকে যাইতে হয়, নাকি চৌরাস্তার মোড়ে পাওয়া যায়? বড় বড় ডাক্তার চৌরাস্তা পাওয়া যায়? হ্যাঁ, ওগুলো তো রড প্রফেসর, তারা এরকম শিশিত ওষুধ দিয়েছে, এক ওষুধে 80 রকম বাদ ভালো হয়ে যায়, সব ভুয়া। বড় বড় ডাক্তার যেমন বড় বড় হাসপাতালে পাওয়া যায়, রাস্তার মোড়ে পাওয়া যায় না, ঠিক বড় বড় ওলামায়ে কেরাম যেখানে মাদ্রাসা আছে ওইখানে পাওয়া যায়, যেখানে মাদ্রাসা নেই সেখানে পাওয়া যায় না। এই জন্য আমি আপনাদেরকে ভাগ্যবান বললাম যে আপনাদের এখানে মাদ্রাসা থাকাটাই আপনারা 12 মাস আল্লাহ রহমত বরকত পাইতেছেন, 12 মাস, এবং বছরে 1-2 বার বিভিন্ন ওলামায়ে কেরামের বয়ান শোনার তৌফিক লাভ করতেছেন, নিঃসন্দেহে আপনাদের উপরে আল্লাহর একটা খাস রহমত। আল্লাহ এই রহমতকে আপনাদের জন্য আজীবন জারি রাখুক, কিয়ামত পর্যন্ত জারি রাখুক। বলেন আমি একটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি, এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আমি উদ্যোক্তাদেরকে আগে বলেছি যে আমার বিভিন্ন রকম অসুবিধা আছে, আমার হাতের মধ্যে অপারেশন হয়েছে, এই জন্য তারা আমাকে আরো পরে দিতে চেয়েছিল। আমি আমার ব্যক্তিগত সমস্যার কারণে আগে নিয়ে আসছি, বলছি অন্য বক্তাদেরকে পরে দেন, আমি যেহেতু পুরোপুরি সুস্থ না আমাকে আগে ফ্রি করে দেন। ওনারা আমার কথা রাখছেন, আমি ওনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ ওনাদেরকে যা যায় খায়ার দান করেন। তো আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় নবীজিকে বলতেছেন, কুল, হে আমার নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহাব্বত করতে চাও, আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে পাইতে চাও, জান্নাত চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমাদের করণীয় কি? আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো, আমার তরিকাকে অবলম্বন করো। কি ফায়দা হবে, কি লাভ হবে? আল্লাহ দুনিয়াতে, কবরে, হাসরে, সব জায়গায় আমার সুন্নত ফলো করার ওসিলায় আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবেন। দুনিয়াতেও মহাব্বত করবেন, কবরেও মহাব্বত করবেন, হাসরের ময়দানেও মহাব্বত করবেন। এই তিন জায়গায় যদি আল্লাহ মহাব্বত করে তো তার কি কোনো পেরেশানি থাকে? দুনিয়াতে মহাব্বত করলে সে বিল্ডিং এ থাকুক আর কুড়ে ঘরে থাকুক, সে শান্তিতে থাকবে। কুড়ে ঘরে থাকুক আর বিল্ডিং এ থাকুক, যেহেতু আল্লাহ তাকে মহাব্বত করে সুতরাং সে শান্তিতে থাকবে। কবরে মহাব্বত করার অর্থ হল আল্লাহ তাকে মুনকার নকিরের প্রশ্ন সহজ করে দিবেন, দিয়ে তার কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন, তার কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন। হাসরের ময়দানে মহাব্বত করার অর্থ হল আল্লাহ তার আমল নামা ডাইন হাতে দিবেন এবং মিজান নামক দাড়ি পাল্লায় তার নেকির পাল্লাকে ভারী করে দিবেন এবং তার জন্য পুল সেরাত পার হওয়াকে সহজ করে দিবেন। সে খুব বিদ্যুৎ গতিতে অল্প সময়ের মধ্যে পুল সেরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। তো সুন্নত মানলে, নবীজির তরিকা মানলে প্রত্যেকটা কাজে, শুধু নামাজে না, শুধু নামাজে না, খাওয়া পান করার মধ্যে, ঘুমানোর মধ্যে, কাপড় পরিধান করার মধ্যে, গোসল করার মধ্যে, উজু করার মধ্যে, বাজার করার মধ্যে, মোট কথা আমরা প্রতিদিন যত রকম কাজ করি প্রত্যেকটা কাজে কিন্তু নবীজির তরিকা দিয়ে গেছেন। নবীজি কি দিয়ে গেছেন? তরিকা দিয়ে গেছেন, পদ্ধতি দিয়ে গেছেন। এই পদ্ধতি মানলে সে দুনিয়াতেও শান্তিতে থাকবে, কবরও শান্তিতে থাকবে, আর হাশরের ময়দানে সে জান্নাতের মালিক হবে। যে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, এবং তার গাঁথনি হবে মুস্ক আম্বার নামক খুশবু দ্বারা। সিমেন্ট দিয়ে গাঁথনি না, স্বর্ণ আর রূপারি গাঁথনি দেওয়া হয়েছে কি দিয়ে? মুস্ক আম্বার দিয়ে। তো নবীজির সুন্নত মানলে আল্লাহ দুনিয়াতে কবরে হাসরে মহাব্বত করবেন, আর কি করবেন? তোমাদের গোনা খাতা গুলো মাফ করে দিবেন। আমাদের গোনা আছে কিনা? আমাদের তো কদমে কদমে গোনা হয়ে যায়। আমরা চাই তো দেখা যায় বেগানা মহিলার উপরে নজর পড়ে যায়, টেলিভিশনের উপরে নজর পড়ে যায়, এগুলো গোনা কিনা? হ্যাঁ গোনা। আমরা শুনি তো ওই গানের আওয়াজ শুনি, বাদ্যের আওয়াজ শুনি, এটা গোনা কিনা? আমরা কথা বলি তো অনেক মিথ্যা হয়ে যায়, অনেক গীবত শিকায়ত হয়ে যায়, আলেমদের সমালোচনা হয়ে যায়, এটা গোনাহের কাজ কিনা? তো পদে পদে আমরা গোনাহ করতেছি, সুন্নতের বরকতে আল্লাহ ওয়াদা করতেছেন যে আমি দয়া করে তোমাদের গোনাগুলোকে আমি মাফ করে দিব। আল্লাহ মাফ করলে কারোর কৈফিয়ত নেওয়ার অধিকার আছে যে এই লোকের এতগুলো গোনা আপনি নিঃশর্ত মাফ করে দিলেন? কেন আল্লাহর কাছে কেউ কৈফিয়ত চাইতে পারে এমন কোন শক্তি আছে? কোন শক্তি নেই। তো আল্লাহ ওয়াদা করছে আমি তোমাদেরকে মহাব্বত করব, আমি তোমাদের গোনা খাতা থেকে পবিত্র করব। আল্লাহু গাফুরুর রাহিম। আর আল্লাহ তো গফুর, গফুর মানে কি? মাফ করনেওয়ালা। রহিম, রহিম মানে কি? দয়া করনেওয়ালা। আল্লাহ অত্যন্ত দয়াশীল, অত্যন্ত মাফ করনেওয়ালা। একটা কাফের 80-90 বছর মূর্তিকে সিজদা করতেছে, 80-90 বছর আল্লাহ কি তার রিজিক বন্ধ করতেছে? আল্লাহ কি তার স্বাস্থ্য নষ্ট করতেছে? আল্লাহ কি তার ধন দৌলত নষ্ট করতেছে? একটা লোক ঘুষের টাকা দিয়ে 10 কেজি রুই মাছ কিনে আনছে, 10 কেজি ওজনের বড় বড় মোরগ কিনে আনছে, আল্লাহ কি এগুলো নষ্ট করে দিচ্ছেন? তিনি দয়াশীল, তিনি তওবা করার জন্য সুযোগ দিয়ে রাখছেন, তওবা করার জন্য সুযোগ দিয়ে রাখছেন। তিনি বড় দয়াশীল, তিনি বড় মাফ করনেওয়ালা। এটা আয়াতের তর্জমা হয়ে গেল। একটা হাদিস পড়েছি, হাদিসের তর্জমা শোনেন, তারপর আমি কথা বলবো। একদিন নবী আলাইহিসসালাম ফজরের পরে খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ বয়ান করলেন, যেটা মানুষের দিলের মধ্যে কি করে? তাসির করে। দিল ছয়, দিলের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়, এরকম জ্বালাময় একটা বয়ান করলেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা প্রত্যেকে কাঁদতে লাগলাম, আমাদের দিল ভয় প্রকম্পিত হল, কাঁদতে লাগলো। একজন তো বলে বসল, হুজুর আপনার ওয়াজ শুনে মনে হইতেছে আপনি মনে হয় আমাদের থেকে বিদায় নিচ্ছেন, আমাদের সাথে দুনিয়াতে আর থাকবেন না, এরকম মনে হল। তাই যদি হয়ে থাকে তাহলে আপনি আমাদের জন্য ওসিয়াত করে যান। নসিহাত আর ওসিয়াত দুটো শব্দ, নসিহাত আর ওসিয়াত কয়টা শব্দ? মানুষ সুস্থ অবস্থায় যেসব ভালো ভালো কথা বলে একে বলে নসিহাত। আর মৃত্যুর আগে নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যায়, শেষ মুহূর্তে এন্তেকালের আগ মুহূর্তে মৃত্যুর আগ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যায়, এই কথাগুলো খেয়াল রাখো। ওটাকে বলে কি ওসিয়ত। সুস্থ অবস্থার ভালো কথাগুলো নসিহাত, আর মৃত্যুর আগ মুহূর্তের কথাগুলো বলেন কি ওসিয়ত। একজন সাহাবী বলে ফেলল, হুজুর আপনি মনে হয় বিদায় নিলেন আমাদের থেকে, আমাদের মধ্যে থাকবেন না, আল্লাহর কাছে চলে যাবেন। তাই যদি হয়ে থাকে, আমার ধারণা যদি ঠিক হয়ে থাকে, তাহলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা ওসিয়াত করে যান। তখন নবী আলাইহিস সালাম তিনটা গুরুত্বপূর্ণ কথা ওসিয়াত করলেন, কয়টা? এই যে ওই লোকের কথা শুনে হুজুরে ওসিয়াত করলেন, এতে কি বোঝা গেল? আসলে নবীজি দুনিয়ার থেকে বিদায় দিচ্ছিলেন, তা না হলে ওসিয়াত না করে ওই লোকটাকে বলতে, আরে না না কি বুঝছো, আমি এই মুহূর্তে যাচ্ছি না, আমি এই মুহূর্তে তোমাদের ছেড়ে যাচ্ছি না, আমি তোমাদের মধ্যে আরো থাকবো, তোমাদের পরেশান হওয়ার দরকার নেই, এটা বলতেন না। এইটা না বলে হুজুরে ওসিয়াত শুরু করছেন ওই লোকের কথা মতো, হুজুর যদি সত্যি আপনি আমাদের থেকে বিদায় নেন তাহলে ওসিয়াত করে যান। এই কথার পরে হুজুরে ওসিয়াত শুরু করলেন, তাহলে কি বোঝা গেল? হুজুর থাকবেন না চলে যাবেন? নবীজির দুনিয়ায় থাকবেন না চলে যাবেন? চলে যাবেন। চলে যাওয়ার আগ মুহূর্তে তিনটা কথা বললেন, আলাইকুম বিত্তাকওয়া, যেখানে যে অবস্থায় থাকো আল্লাহর ভয়কে সামনে রাখো, যেখানে যে অবস্থায় থাকো তোমার দিলের জন্য আল্লাহর ভয় উপস্থিত থাকে, যে আমি যা কিছু করতেছি আমার আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এখন আমার কাছে টাকার গরম আছে, এখন আমি এমপি, আমার কাছে বিরাট জনবল আছে, আমি মন্ত্রী, আমার অনেক লোকজন আছে, কত কিছু গরম আমার কাছে আছে, এইগুলো একদিন থাকবে না, এগুলো কবরে আমার সাথে যাবে না। কাজে আমার প্রত্যেকটা কাজের আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে, এই কথা মনে করে কাজ করো, জুলুম করো না। রক্ত গরম, টাকা পয়সা অনেক, একদম থানা কিনে ফেলবে, কোর্ট কাছারি কিনে ফেলবে, এইরকম টাকা, এইগুলোর কারণে মানুষ জুলুম করে না, ওর জমিন জবরদখল করে, ওর সম্পত্তি জবরদখল করে, ওরে খুন করে ফেলে, ওরে পিটানি দেয়, করে কিনা? কিন্তু যদি তার দিলের মধ্যে তাকওয়া থাকত, আল্লাহর ভয় থাকত, এগুলো করতে পারত? এখন যতই আমার বল থাকুক, এই বল থাকবে না, আমাকে মিসকিনের মতো খালি হাতে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। কাজে আমি যদি বিবির উপরে জুলুম করি, আমি যদি ছেলে মেয়ের উপরে জুলুম করি, আমি যদি পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করি, আমি যদি অন্য কার উপরে জুলুম করি, তো আল্লাহ আমাকে ছাড়বেন না, হাসরের ময়দানে আমাকে ছাড়বেন না, বিরাট শাস্তি দিবেন, আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য প্রথম ওসিয়াত কি করলেন, প্রথম ওসিয়াত করলেন আল্লাহর ভয় সামনে রাখো। আপনি উস্তাদ, ছাত্র অন্যায় করছে, আপনি শাস্তি দিচ্ছেন, তখন আপনাকে আল্লাহর ভয় সামনে রাখতে হবে। আমি একে শাস্তি দিচ্ছি, যদি শাস্তি দেওয়ার ব্যাপারে বাড়াবাড়ি হয়, জুলুম হয়ে যায়, তো আল্লাহ আমাকে ছাড়বেন না। হাসরের ময়দানে উস্তাদ ছাত্র পার্থক্য থাকবে না, দুজন এক কাঠগড়ায় দাঁড়াবে। আপনি চেয়ারম্যান সাহেব, আপনি টাকা খায় একজনের পক্ষে ফয়সালা দিলেন, গলত ফয়সালা, তো হাসরের ময়দানে আপনি দাঁড়াইতে পারবেন? আল্লাহ আপনার গলাটা টিপে ধরবে না? তুমি চেয়ারম্যান ছিলে, তোমাকে ক্ষমতার মালিক বানাইছিলাম কি টাকা খায়ে গলত ফয়সালা দেওয়ার জন্য, না ইনসাফ কায়েম করার জন্য তোমাকে আমি মেম্বার বানাইছিলাম, চেয়ারম্যান বানাইছিলাম, কি জন্য বানাইছিলাম? তোমাকে দোকানের মালিক কেন বানাইছিলাম? মানে ভেজাল দেওয়ার জন্য নাকি সঠিক মাল দেওয়ার জন্য, ওজনে কম দেওয়ার জন্য না সঠিক ওজন দেওয়ার জন্য, কি জন্য তোমাকে দোকানের মালিক বানাইছিলাম? আল্লাহ কৈফিয়ত দিবেন না? তাকওয়া যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, ইনশাআল্লাহ এই লোক আটকা পড়বে না, জুলুমের কারণে হাসরের ময়দানে আটকা পড়বে না ইনশাআল্লাহ। দুই নম্বর নসিহত করলেন, আলাইকুম বিসসামি ওয়াত তাআ ওয়ালাউ কানা আবদান হাবাসিয়া। কখনো নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করো না, মুরব্বী মানে চলবা, যে যেখানে থাকো একজন এলেওয়ালা ব্যক্তিকে মুরব্বী মানে চলবা, তার কথার বাইরে যাইবা না, তোমার বুঝ মতো কাজ করবা না। অনেক লোক এটাই করে, তার যেটা বুঝে আসে মনে করে এটি শরীয়ত হবে, তার যেটা ভালো মনে হয় ওটাকে কি মনে করে বলেন না কেন, শরীয়ত মনে করে। তা না হলে তার বয়স হয়ে গেছে 60-70 বছর, সে কয়েকদিন আলেমের কাছে গেছে, কয়েকদিন মুফতির কাছে গেছে, হুজুর আমার পরিবার একটা ঘটনা ঘটছে, কি ফতোয়া? আমার পরিবার একটা সমস্যা হয়েছে, কি ফতোয়া? আমার ছেলের ব্যাপারে আমার কি দায়িত্ব, আমার ছেলের হক কি? আমি ব্যবসা বাণিজ্য করি, হুজুর ব্যবসা বাণিজ্যের মশলা মাসাইল কি? আমি ক্ষেত খামার করি, আমি মানুষের জমিন বন্ধক নেই, জমিন বন্ধক নিয়ে ফসল খাওয়া জায়েজ আছে কিনা বলেন তো, জায়েজ আছে কিনা? জমিন বন্ধক নিয়ে ফসল খাওয়া জায়েজ আছে কিনা বলেন? সবাই দাদা খেয়ে গেছে, জায়েজ নেই। জমিন বন্ধক নিতে পারেন, দলিল আপনার কাছে থাকবে, আপনি গরিবকে 20,000 টাকা করজ দিচ্ছেন, করজের সিকিউরিটি হিসেবে তার জমির দলিল আপনার কাছে থাকবে, কিন্তু জমিন আপনি খাইতে পারবেন না, জমিন গরিব খাবে, তাহলে লাভ কি হলো? আপনি যে কর্জ দিলেন লাভটা কি হলো? দান করলে 10 গুণ সব আর কর্জ দিলে 20 গুণ সব। করজটা ইবাদত, করজটা আখেরাতের আমল, করজটা ইবাদত, করজটা কি আখেরাতের আমল। করজ দিয়ে দুনিয়ার স্বার্থ উসুল করলে ওটা সুদ হবে, অথচ প্রায় লোক করজ দিয়ে যতদিন গরিবে করজটা শোধ না করবে তার জমিন ভোগ দখল করতে থাকে, করে কিনা? এটা সুদ খাওয়া হয়। আবার কেউ কেউ হালাল করার জন্য পথ বের করছে, যে আমি বাৎসরিক খাজনাটা দিয়ে দিব, তোমার জমিনের যে খাজনা আছে এই খাজনাটা আমি দিয়ে দিব। সে মনে করে এই ব্যাখ্যা করলে তাহলে আমার জন্য হালাল হয়ে গেল, হালাল হয়ে গেল, বাৎসরিক খাজনা দিয়ে দিলে হালাল হয়ে গেল? হবে না। এক বছরে ওই জমির কি পরিমাণ ভাড়া আছে, এই পরিমাণ টাকা দিলে ওই জমিন খাওয়া হালাল হবে? এক বিঘা জমিন আপনার কাছে রাখছে বন্ধক, এর এক বছরের ভাড়া কত? দুই বার তিনবার ফসল লাগানো যায়, এর ভাড়া কত? পুরো ভাড়া দিলে যায় যাবে, খাজনা কয় টাকা আছে? এই খাজনা দায় করলে ওই জমিন কি হবে না? হালাল হবে না। এরকম অনেক মশলার প্রয়োজন পড়ে, বারবার ওলামাদের কাছে যাইতে হয়, মুফতিদের কাছে যাইতে হয়, কিন্তু এখানে অনেক লোক পাওয়া যাবে জীবনও মুফতিদের কাছে যায় নাই, পাওয়া যাবে কিনা বলেন, তাহলে সে চলে কেমনে? তার কাছে যখন নাকি দিনের এলেম নেই, লাইট নেই, আলো নেই, তাহলে সে চলে কিভাবে? ওই নিজে নিজে অনুমান করে মনে হয় এটা জায়েজ, মনে হয় এটাই ঠিক, মনে হয় মনে করে ওটা করতে থাকে, আসলে দেখা যায় না জায়েজ। যারা শেয়ার বাজারে কেনা বেচা করতেছে, শেয়ার মার্কেটে, তারা তো জায়েজ মনে করে করতেছে, আসলে কি জায়েজ? শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা করা যদিও শেয়ারের দাম বেশ কম হয়, তারপরে কি জায়েজ? শেয়ার মার্কেটের বেচা কেনা জায়েজ হইতে হলে সাত আটটা শর্ত আছে, শুধু শেয়ারের দাম কম বেশি হয় এইটুকু পাওয়া গেলে হবে না, সাত আটটা শর্ত আছে, এই সাত আটটা শর্ত পাওয়া গেলে ওই শেয়ার কেনা বেচা করা জায়েজ। ওইটা শেয়ার ক্রেতাও জানে না, শেয়ার যারা বেচে শেয়ার মার্কেটে তারাও জানে না, আন্দাধুন ব্যবসা করতেছে, হারাম হারাম ব্যবসা করতেছে। তো নবীজি কি বললেন? মুরব্বী মানো, কোন ভালো আলামকে মুরব্বী মানো, তার কাছে জিজ্ঞেস করে করে চলো, মন চাহি চলা বন্ধ করো, মন চাহি চলা বন্ধ কর, রব চাহি চলা শিখো, রব চাহি চলা, রব কিভাবে চায় ওইভাবে চলতে গেলে কোন আলেমের সাথে মহাব্বত রাখতে হবে, তার সাথে ওঠা বসা করতে হবে, তার কাছ থেকে ফতোয়া আনতে হবে। আমাদের দেশের লোকেরা শুধু তালাক দিয়ে ফতোয়া আনে, আর কোনো ফতোয়া আনে না, আর কোন ব্যাপারে ফতোয়া লাগবে না। হ্যাঁ, উজু করতে গেলে ফতোয়া লাগবে, উজু কিভাবে করতে হবে, ফরজ গোসল করবেন তার ফতোয়া আনতে হবে, তায়াম্মুম করবেন তায়াম্মুমের ফতোয়া আনতে হবে, চাকরি করেন চাকরির ফতোয়া আনতে হবে, কিভাবে চাকরি করলে জায়েজ হয়, ব্যবসা করেন ব্যবসার ফতোয়া আনতে হবে, বিবাহ করছেন বিবাহের ফতোয়া আনতে হবে, স্ত্রীর পাওনা কি, স্ত্রীর অধিকার কি, ফতোয়া আনতে হবে, সব ব্যাপারে ফতোয়া, শুধু তালাকের ফতোয়া? এই জন্য নবীজি দ্বিতীয় ওসিয়াত করলেন, কোন একজন ভালো আলেমকে মুরব্বী বানাই চলো, তোমার মন মতো চলিও না। তিন নম্বর কথা বললেন, فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اِخْتِلَافًا كَثِيرًا। আমার পরে তোমরা যারা জীবিত থাকবা অনেক দল দেখতে পাইবা, কত রকম ইসলামের নামে, ইসলামের নামে কত দল যে দাঁড়াইবে অনেক দল দেখতে পাইবা, অনেক দল দেখবা। মুসলিম শরীফের হাদিস আছে, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব দলের থেকে আলাদা হয়ে যাও, কোন দলের সাথে যেও না, সব জাহান্নামের দল, সব জাহান্নামে যাওয়ার দল, সব দলের থেকে আলাদা হয়ে যাও। কি করবো তাহলে, কোন দলে রইবা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন, কারা সর্বক্ষণ সুন্নত সুন্নত করে, সুন্নতের তালিম দেয়, এই দলটাকে খুঁজে বের করো, ওদের সাথে থাকো। সব দল থেকে আলাদা হইতে করলেন, আর যারা সুন্নতের তালিম দেয় ওই দলের সাথে থাকতে বললেন। বর্তমান জামানায় তালাস করলে দাওয়াত ও তবলিগ পাওয়া যাবে, যারা সুন্নত সুন্নত করে, সুন্নত শিখায়, এবং দাওয়াতুল হক নামে আর একটা দল পাওয়া যাবে, এটাও তবলিগের সম্পূরক, তবলিগের বিরুদ্ধে না। তবলিগের বাকি কাজগুলো দাওয়াতুল হক করে দেয়, তবলিগে তো দিনের সাথে লাগাই দেয়, লাগাই দেওয়ার ফলে আগে বাড়তে হবে না, আগে বাড়ার তালিম কে দেয়? এই দাওয়াতুল হক দেয়। এই দুটো দল পাওয়া যায়, এটা একই দল বলতে পারেন, একই সাইকেলের দুই চাকা বলতে পারেন, একই পাখির দুই বাজু বলতে পারেন। এরা সুন্নত সুন্নত করে, এদের কোনো স্বার্থ নেই, আপনার টাকাও চায় না, আপনার পয়সাও চায় না, আপনার খানাও চায় না, আপনাকে একটু দিন শিখাইতে চায়, আপনাকে একটু আল্লাহর সাথে জুড়ে দিতে চায়। এছাড়া তবলিগ ওয়ালারা এবং দাওয়াত দাওয়াতুল হক ওয়ালারা আপনার থেকে আর কিছুই চায় না। চায় শুনছেন? তবলিগওয়ালাদেরকে কালেকশন করতে শুনছেন? দাওয়াতুল হক ওয়ালাদেরকে কালেকশন করতে শুনছেন? কোনদিন করবে না, আপনাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য ফিকির করবে। তাদের নবীজি তৃতীয় ওসিয়ত করলেন, সমস্ত দল থেকে আলাদা হয়ে যাও, ওই সব দল দিয়ে জান্নাত মিলবে না, ওই সব দলে গেলে দুনিয়াতে চাঁদাবাজি করতে পারবা, ওই সব দলে যাও তো দুনিয়াতে চাঁদাবাজি করে খাইতে পারবা, কিন্তু আখেরাতে কোনো কাম হবে না। আখেরাতে কাম হইতে গেলে কারা সুন্নত সুন্নত করে, কারা উযু সুন্নত শিখায়, কারা নামাজে সুন্নত শিখায়, কারা কাফন দাফন শিখায়, কারা বিবাহ শাদী সুন্নত শিখায়, ওই দলকে খুঁজে বের কর। তারা হলো তাবলিগ জামাত, তারা হলো দাওয়াতুল হক। এই দলের সাথে মিলে থাকবে। এই তিনটা ওসিয়াত নবীজি করলেন। একটা হলো আল্লাহর ভয় সবসময় দিলের মধ্যে উপস্থিত রাখো, দুই নম্বর কোন ভালো আলেমকে মুরব্বী মানো, মন মতো চলিও না, তিন নম্বর কারা সুন্নত সুন্নত করে, কারা সুন্নত শিখায়, তাদের সাথে মিলেমিশে থাকো। কয়টা ওসিয়াত করলেন? তিন নম্বরটা কি? সুন্নত সুন্নত যারা করে তাদের সাথে মিলেমিশে থাকো, অন্য দলগুলো থেকে আলাদা হয়ে যাও। এই জন্য আমি আগে আয়াত পড়লাম, ওই আয়াতটা এখন বুঝে আসবে। একটু আগে আয়াত পড়লাম, তর্জমা করলাম, কি তর্জমা করছিলাম? তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর মহাব্বত হাসিল করতে চাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকাকে অনুসরণ করো, আমার সুন্নত অনুসরণ করো। আয়াত নবীজি সুন্নতের কথা বলতেছেন, আর অন্তিম মুহূর্তে যে হাদিস বলতেছেন, ওই হাদিসও কিসের কথা বলতেছেন? সুন্নতের কথা বলতেছেন। কিন্তু সুন্নত করলে আপনারা ভুল বুঝবেন না, অনেকে সুন্নত বললে ভুল বুঝে, তারা সুন্নত বলতে বোঝা হল জোহরের আগে চার রেখাত আছে না, এইটা হলো সুন্নত, আর মাগরিবের পরে দুই রেখাত আছে না, এইটা হলো সুন্নত, আর এই অর্থ না, এটা হলো ফিকাবিদদের পরিভাষা। আপনি সুন্নতের যে অর্থ বুঝলেন, জোহরের আগে চার রেখাত আর জোহরের পরে দুই রেখাত, কাদের পরিভাষা? ফিকাবিদদের পরিভাষা, যারা ফিকা নিয়ে আলোচনা করে তাদের পরিভাষা। নবীজি হাদিসের মধ্যে যে সুন্নত বলছেন, আলাইকুম বি সুন্নতি, এই সুন্নতের অর্থ অতটুক না, এই সুন্নতের অর্থ নবীজির পুরা জিন্দেগি। নবীজি নবুয়তের 23 বছরে আপনার জন্য যা যা তালিম দিয়ে গেছেন গোটাটা এক কথায় সুন্নত বলে। এই সুন্নতের মধ্যে সমস্ত ফরজ দাখেল, সমস্ত ওয়াজিব দাখেল, আপনি যে সুন্নত বোঝেন সেই সুন্নত দাখেল, মুস্তাহাব দাখেল, সব দাখেল, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব দাখেল। আর এক কথায় কয়েকটা জিনিসের নাম হলো কমপ্লিট ইসলাম, আমি ব্যাখ্যা দিব না, শুধু নাম বলবো, কয়েকটা জিনিসের নাম, ছয়টা জিনিসের নাম কমপ্লিট ইসলাম। কয়টা? ইমান শিক্ষা করা, গণেন, ইমান শিক্ষা করা, এবং সেই ইমানকে শেরেক মুক্ত করা, ইমানের মধ্যে যেন কুফুর শেরেক না থাকে, এক নম্বর। দুই নম্বর, নামাজ রোজা হজ যাকাত কাফন দাফন এগুলোকে বলে ইবাদত। এই ইবাদত গুলো নবীজির তরিকা মতো করা, ইবাদত গুলো নবীজির তরিকা মতো করা। যেমন নামাজ পড়তেছেন, দাঁড়াইবেন কিভাবে? দুনো পায়ের আঙ্গুল কোন দিকে? কোন দিকে? আপনি দুই পাও দুই দিক দিলেন, তাহলে কি হলো? এটা কি সুন্নত হলো? ওই ওই দিক কোন কিবলা আছে? আপনি দুই পাতে দুই দিক দিচ্ছেন, উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দিকে, ওই দিকে কিবলা আছে নাকি? ইচ্ছা করে দুনো পাওকে কিবলার দিক দিতে হবে। হাত তুলবেন, হাতের তালু কান বরাবর করে এইভাবে সামনের দিক রাখতে হবে। হাতের তালু কোন দিক রাখতে হবে? আঙ্গুল বাঁকা করা যাবে না, আঙ্গুল বাঁকা করা যাবে না, আঙ্গুলের মাথা আসমানের দিকে। আমার হাত কি দেখা যায়? এইভাবে হাত তুলতে হবে, এইভাবে নবীজির তালিম। আমরা কিভাবে তুলি? আমার দিক চান, হাত হল গালের দিকে, তালু কোন দিকে? গালের দিকে। আর কত লোক আছে ওই যে ছোট কালে বক্তবে হুজুরা শাস্তি দেয়, এই কান ধরে ওটার বয়, ওই কান ধরে ওটা বজা করছে, এইভাবে নামাজের নিয়ত করে। এইভাবে নিয়ত করলে হবে? আবার কেউ কেউ আছে এই সাপের ফড়ার মতো নিয়ত করে, আঙ্গুল বাঁকা করে নিয়ত করে, এটাও হবে। আবার কেউ কেউ আছে এইভাবে হাত রাখে, তালু কোন দিকে? তালু থাকবে কিবলার দিকে, তালু দিছে কোন দিকে? আস্তার দিকে। আবার কাউ কাউকে দেখলাম তারা নিয়ত বান্ধে হাতে মাথার পিছন দিক দেয়, পিছন দিক দিয়ে তারপর নিয়ত বান্ধে। সবগুলো গলত, একটা সহি সুন্নত নবীজি সুন্নতে। পুরা নামাজের তরিকা আছে, আমি তো একটা দেখাইলাম। হাত তুলে বাঁধতে হবে না, আমরা তো হাত ছেড়ে দিয়ে বাঁধি। হাত ছেড়ে দিয়ে বাঁধা নবীজির তরিকা না, ডাইরেক্ট বাঁধতে হবে। কিভাবে বাঁধতে হবে? ডাইরেক্ট নামের নিচে নিয়ে বাঁধতে হবে। রুকু সিজদা সালাম ফেরানো মোনাজাত করা সবকিছু শিখতে হবে। মোনাজাত কিভাবে করতে হয়? হাত তুললেন তো আপনারা, দুনো হাতের তালু আকাশের দিকে, দুনো হাতের তালু আকাশের দিকে হাত তোলেন, মোনাজাত না শেখেন? আঙ্গুল আকাশের দিক দিচ্ছেন কেন? তালু 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 আকাশের দিকে দিচ্ছেন। দুই হাতের মাঝখানে সামান্য ফাঁক থাকবে, সামান্য ফাঁক থাকবে, এবং হাতগুলো সিনা বরাবর তুলবেন, সিনা সিনা। মধ্যম বোতাম আছে না, তিনটা বোতামের মধ্যম বোতাম আছে না, মধ্যম বরাবর তুলবেন, এইভাবে হাত তুলবেন। তুলে শুরু করবেন কি দিয়ে? আল্লাহর প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপর দুরুদ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম, যে কোনো হাম যে কোনো দুরুদ দিয়ে শুরু করবেন। আমার দেশে শুরু করে কি দিয়ে? আল্লাহ আমিন। এ শুরু করে কিনা? গলত তরিকা, গলত তরিকা। আর শেষ করবেন কি দিয়ে? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহর প্রশংসা, নবীদের দুরূদ। যে কোনো হামদ করেন, যে কোনো প্রশংসা করেন এবং আমিন বলেন, শুরু হলো আল্লাহর হামদ এবং দুরুদ দিয়ে, আর শেষ কি দিয়ে? আল্লাহর হাম দুরুদ আমিন, তিন জিনিস দ্বারা শেষ করে মুখে মুছে দিতে হবে। আমার দেশে শেষ করে কি দিয়ে? বে হক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? কিন্তু আপনি কি কোন হাদিসে দেখাইতে পারবেন যে নবীজি কোনদিনও বেহাক্কে লা ইলাহা কয়ে মোনাজাত শেষ করছিলেন? দেখাইতে পারবেন? আপনি বলবেন দোষ কি? খারাপ কলেমা তৈবা সবচেয়ে দামি কলেমা, দোষ কি? দোষ না কোন, কিন্তু এটা তো নবীজি থেকে প্রমাণিত না। আপনি টয়লেটে ঢুকতেছেন, বাথরুমে পায়খানা ঢুকতেছেন, তো পায়খানা ঢোকার দোয়া আছে না? আছে। আপনি এই দোয়া না পড়ে আপনি কি দোয়া পড়লেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দোয়া পড়লেন। তো কেউ গেলাই ভাই আপনি কি পড়লেন এটা? এটা কি টয়লেটের দোয়া নাকি? আপনি বললেন আমি কি খারাপ করছি নাকি? বুঝলাম না, টয়লেটের দোয়া হয় নাই কিন্তু কি খারাপ হয়েছে? খারাপ তো না, কিন্তু এটা তো নবীদের তরিকা হয় নাই, নবীদের তরিকা লাগবে তো, বুঝলেন? সেটা বেহকে লাইলা কই শেষ করলে নবীদের তরিকা হবে না। আমিন শেষ করতে হবে, আমিন দিয়ে শেষ করতে হবে, তাহলে সুন্নত তরিকা হবে। এইভাবে আমাদের জিন্দেগির সব ক্ষেত্রে, বিবাহের মধ্যে অনেক ভুল আমরা করি। বিবাহের আগে যে ছেলেরা মেয়েকে দেখে, ছেলের বাপ দেখে না মেয়েকে? দেখে কিনা? এটাকে জায়েজ আছে? বিবাহর আগে ছেলের সাথে যে ছেলের বাপেও মেয়েটাকে দেখে, ছেলের খালুও দেখে, ছেলের মামুও দেখে, ছেলের বন্ধুও দেখে, এটাকে জায়েজ আছে? হারাম। শুধু ছেলের জন্য চেহারার মধ্যে এক নজর দেওয়া জায়েজ আছে, ছোঁয়া জায়েজ নেই। এক নজর দেখা যায় যাচ্ছে, অন্যরা দেখতেছে কেমনে? আবার বিয়ের সময় বিভিন্ন দাবি দেওয়া করে, এই দিতে হবে সেই দিতে হবে, এগুলো জায়েজ না হারাম? অনেকে দাবি করে, অনেক ছেলে, আমার 200 লোক আসবে, এদের খাওয়ান দিতে হবে। আমি বর, আমার সাথে কত লোক আসবে? 200 লোক আসবে, এদের খাওয়ান দিতে হবে। এই দাওয়াত সম্পর্কে হাদিসে আসছে, এই যে 200 লোক মেয়ের বাপের থেকে দাওয়াত চেয়ে নিল, দেখালা সারেকান ও খরাজা মুগীরান, এরা চোর হয়ে ঢুকল, ডাকাত হয়ে বের হয়ে গেল। খাইলেন একক তো, নবীদের থেকে টাইটেল পাইলেন কয়টা? টাইটেল পাইলেন কয়টা? দুটা, চোর ডাকাত। দরকার আছে এখানে? আরে অল্প লোক যান, সর্বোচ্চ এক মাইল করে যেতে পারেন, দেখে বরযাত্রী বলা হবে না, এটা নাজায়েজ হবে না। হ্যাঁ, বিয়েতে আপনি 1,00,000 লোক যান, 1,000 লোক যান, বিয়েতে যাওয়া নিষেধ না। দেখেন বিয়ে পড়ানো হবে, কিন্তু বিয়ে পড়ানোর পরে সবাই চলে আসবে, খাওয়ার জন্য ভিড় করবে না, খাওয়ার জন্য 2-5 জন থাকবে, যাতে মেয়ের বাপের উপরে কোনো প্রেশার না পড়ে। এইটা হলো শরীয়ত। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি? কিসটা শুনে গেলেন? কতগুলো কিসটা শুনে গেলেন? এটা ওয়াজ মাহফিলের উদ্দেশ্য? তাহলে জীবনের ভুল ঠিক হবে কোত্থেকে? আমাদের জীবনে অনেক ভুল আছে, এই ভুলগুলো কবে ঠিক হবে? এই ভুলগুলো ঠিক হওয়ার মাধ্যম হলো ওয়াজ মাহফিল। নামাজের ভুল ঠিক করতে হবে, বিবাহ সাথের ভুল ঠিক করতে হবে, কাফন দাফনের ভুল ঠিক করতে হবে। একটা মানুষ মরে গেলে শরীয়ত হলো শর্ট টাইমে তাকে দাফন করো, শর্ট টাইমে তাকে কি করো? দাফন করো, 2-3 ঘন্টার মধ্যে তাকে দাফন করো, কাজ ভাগ করে দাও, তোমরা কাফনের কাপড় আনো, তোমরা কবর খোদো, তোমরা খাটিয়া আনো, তোমরা ঘোষণা করো। এইবার কাজ ভাগ করে দিতে হয়, দিলে ফটাফট কাজ হয়ে যায়। ওই মুর্দার শরীর গরম থাকতে থাকতেই তাকে কবরে পৌঁছে দেন, তার কবর তার জন্য জান্নাতের বাগান। আপনি আটকে রেখে জুলুম করতেছেন, আল্লাহর হুকুমের নাফরমানি করতেছেন, ওই মুর্দারের উপরে জুলুম করতেছেন, তা না করে ওকে আল্লাহর কাছে পৌঁছে দেন, ও জান্নাতের বাগানে চলে যান। এই হলো মশলা। আমরা দেরি করি কিনা? অমুক আসবে, তমুক আসবে, চেহারা দেখাইতে হবে, লাশ বার গুণা নিতে হবে, এইসব ফালতু কথা বলে দেরি করি কিনা দাফন করতে? বলেন দেরি করি। দুই নম্বর কবরে রাখতে হবে সম্পূর্ণ ডানকাতে, সম্পূর্ণ ডানকাতে, শুধু চেহারা কেবলার দিকে করলে হবে না, সেনা কেবলার দিকে, পুরা বডি কেবলার দিকে করতে হবে। আপনারা জীবিত মানুষ যেভাবে ডানকাতে শোন, পুরা বডি কেবলার দিক থাকে, মুর্দাকে ওইভাবে কেবলার দিক সোয়াইতে হবে। আমরা তো মুর্দার সাথে ধোকাবাজি করতেছি, কেমনে মুর্দাকে রাখার সময় বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে মুর্দা তোমাকে নবীজির তরিকায় কবরে রাখিলাম, তোমাকে নবীজির তরিকায় কবরে রাখিলাম। চিৎকুল সোয়ায় ঘাটটা বাঁকা করতেছেন, এটা কি নবীজির তরিকা? তো কি কইলেন আপনি, রাখলেন গলত তরিকায়, ভুল তরিকায়, নবীজির তরিকার উল্টা, উল্টা তরিকায় রাখলেন। আর মুখে দাবি করলেন কি, হে মুর্দা তোমাকে আল্লাহর নামে নবীজির তরিকায় রাখলাম, কোথায় নবীজির তরিকা? এই গলত তরিকা যদি সোয়ান তো মুনকার নকের আসে তো ডান্ডা মারবে, আসে কি করবে? যে সোয়া দেখে বোঝা গেছে এই লোক সুন্নতের উপরে ছিল না, এই লোক ছেলে পেলেকে সুন্নত শিখায় নাই, এই লোক নিজেও সুন্নত অনুযায়ী চলে নাই, এই লোক ছেলে পেলেকেও শিখায় নাই। দলিল কি? সে কবরে সুন্নত তরিকায় শুইতে পারে নাই, এইটাই দলিল, সে শিখায় নাই। ছেলে পেলেকে সুন্নত শিখাইলে আজকে কবরে সুন্নত তরিকায় শুইত, ঠিক কিনা ভাই? ঠিক। আমরা কিন্তু ভুল করতেছি, ডাইন কাঁথা শোয়াই দিচ্ছি। আর একটা ভুল হল, মুর্দারের জন্য যে খতম পড়াই আমরা, এটা বিনিময় ছাড়া হইতে হবে। মুর্দারের খতম পড়ায় টাকা পয়সা লেনদেন করা, দেওয়াও হারাম নেওয়াও হারাম, টাকা পয়সা লেনদেন করা, দেওয়াও হারাম নেওয়াও হারাম, কিন্তু আমরা করি কিনা? বাপমার জন্য, বাপমা মরে গেছে তাদের জন্য যে খতম পড়াই, হাবের সাহেবদেরকে কিছু টাকা পয়সা দেয় কিনা? এটা হারাম। হাবের সাহেবদেরকে আল্লাহ দিবে, আপনাকে দিতে বলে নেই। আপনি আল্লাহর আস্তে পড়ান, যে কোনো মাদ্রাসায় যাই বলেন আমার বাপ মরে গেছে, আপনার খতম পড়াই দেন। প্রত্যেক মাদ্রাসায় ডেলি অনেকগুলো খতম হয়, 20-25 জন হাফেজ সাহেব থাকে হেফজখানায়, ওরা সারাদিন পড়তে থাকে, বলেন ওরা ওই দিনের সবটা আপনার বাপের রুহে বক্সি দিবে, কিন্তু টাকা পয়সার বিনিময়ে দিলে আপনার বাপ মা কবরে এক বালুকণা সব পাবে না। আমার কথা বুঝতেছেন? এইগুলো হলো ওয়াজ, এইগুলো হলো মাহফিল, এইগুলো না শিখলে সেই মাহফিলের কোনো দাম নেই। বক্তায় খুব হাসাইলো, খুব কাঁদাইলো, খুব নাচলেন, এই নাচার কোনো দাম নেই। যদি আপনার মশলা ঠিক না হয় আর আপনি মরা বাপ মাকে ঠকান, মরা বাপ মাকে ঠকান, প্রত্যেক বছর ক্ষত পড়াইতেছেন, বাপ মা কিছুই পাইতেছেন না, কি করতেছেন আপনি? এই জন্য সহি তরিকায় করতে হবে, তবে যদি দুনিয়ার উদ্দেশ্যে খতম পড়ান সেইখানে টাকা দেওয়া যায়। দুনিয়ার উদ্দেশ্য মানে আপনার স্বাস্থ্য খারাপ, খতম পড়াই দিলেন তাতে আপনার স্বাস্থ্যটা ভালো হয়, বা আপনার ছেলেপেলের পরীক্ষা তাতে খতম পড়াই দিলেন পরীক্ষা ভালো করে, বা আপনার একটা পেরেশানি আসছে, মিথ্যা মামলা হয়ে গেছে আপনার নামে, খতম পড়ে দিলেন তাতে আল্লাহ আপনাকে মুক্তি দেয়। এগুলো কি? এগুলো হলো দুনিয়ার উদ্দেশ্যে খতম পড়ানো। এইরকম খতম যদি হয় তো ওইখানে টাকা পয়সা দেওয়া নেওয়া যায়, এটাকে কিন্তু আমি হারাম বলতেছি না। আমি হারাম বলতেছি কোনটা, যেখানে সব পোষানো হয়, মুর্দারকে সব পোষানো হয়, তারাবিতে পড়া হয়, এই সব পোষানো যেখানে উদ্দেশ্য ওইখানে বিনিময় দেওয়া হারাম। এই আর এক ভুল, মুর্দারের ব্যাপারে আর একটা ভুল, সেটা কি? শরীয়তের মশলা হল কারণ এন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমে তার ফরায়েজ বের করে, তার স্ত্রী কত পাবে, ছেলেরা কত পাবে, মেয়েরা কত পাবে, সব বুঝাই দাও শর্ট টাইমের মধ্যে, সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ফরায়েজ বের করে সবাইকে বুঝাই দাও। এখানে অনেক লোক পাওয়া যাবে যাদের আব্বা ইন্তেকাল করে গেছে, পাওয়া যাবে না। কিন্তু যখন এই জরিপ চালানো হবে যে আপনাদের যাদের যাদের আব্বা মারা গেছে তার মধ্যে কে কে এক সপ্তাহের মধ্যে ফরায়েজ বের করে প্রত্যেককে পাওনা বুঝাই দিচ্ছেন, হাত তোলেন। এই যদি আমি বলি একজনও তুলবে না, একজনও এক সপ্তাহের মধ্যে দেয় নাই। এক সপ্তাহ তো দূরের কথা, সাত দিনের জায়গায় সাত বছরও দেয় নাই, ঠিক কিনা? এইটা কিন্তু মারাত্মক গুনাহ হইতে পাঁচ মাহফিল দ্বারা এই ভুল ঠিক করতে হবে, এটা গুনাহ। বন্টন করে দেন, তারপর তারা আলাদা খাক না তারা একসাথে খাক তারা বুঝবে। আপনাকে বন্টন করে দেন, এই বন্টন করাটা মায়ের দায়িত্ব, বড় ভাইয়ের দায়িত্ব, বন্টন করে দেন। বন্টন না করলে একজনের হক আর একজন খায়, মেয়েগুলো শ্বশুর বাড়ি চলে গেছে তাদের হক কে খাইতেছে, ভাইরা খাইতেছে। আবার কোন সন্তান নাবালক থাকতে পারে, নাবালককে বলা হয় এতিম। নাবালকরে কি বলা হয়, বাপ মারা যাওয়ার সময় নাবালক সন্তান যদি থাকে তাকে বলা হয় এতিম। বন্টন না করার কারণে ওই এতিমের মাল তার মা খাইতেছে, তার ভাইরা ভাইরা খাইতেছে, বোনেরা খাইতেছে, আত্মীয়রা বেড়াইতে আসতেছে তারা খাইতেছে, কিছু হুজুর দাওয়াত দিছে তারাও খাইতেছে। তাহলে এতিমের মাল সবাই খাইল না? অথচ এতিমের মাল খাইলে দোজকের আগুন খাওয়া হয়। কোরআন শরীফের চতুর্থ পারা ১৭ নম্বর আয়াতের শেষ পৃষ্ঠা, কোরআন শরীফের চতুর্থ পারা সূরা নিসা ১৭ নম্বর পৃষ্ঠাতে আয়াত দেখেন, ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এই আয়াত আল্লাহ বলতেছেন, তোমরা যারা এতিমের মাল খাইতেছ তোমরা দোজখের আগুন খাইতেছ, কবরে এসে দেখো কিভাবে আগুনটা ফাটে তোমাকে গ্রাস করে ফেলে, তোমাকে বেষ্টন করে নেয়, কবরে এসে দেখো। কাজে আমরা তওবা করে নেই, এতদিন ভুল করছি, এখন আর ভুল করব না। যাদের বাপ মরে গেছে তারা শর্ট টাইমের ভিতরে ভাই বেরাদারকে ডেকে ফরায়েজ বের করে প্রত্যেককে পাওনা বুঝাই দেন, আর এতদিন দেন নাই এর জন্য মাফ চাই নেন, এর জন্য কি করেন মাফ চাই নেন, আল্লাহ মাফ করে নেওয়ালা, আল্লাহ মাফ করে নেওয়ালা, আল্লাহ গফুরুর রহিম। তাহলে আমি বলতেছিলাম শরিয়াত কয়টা জিনিসের নাম, ছয়টা, শিরক মুক্ত ঈমান শিক্ষা করা, ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করা, রিজিক হালাল রাখা, আয় উপার্জন হালাল রাখা, বাপ মা বিবি বাচ্চা এক কথায় বান্দার হক আদায় করা, চার নম্বর কি বান্দার হক আদায় করা, পাঁচ নম্বর জন্মগত ভাবে আমাদের অন্তরে কিছু রোগ আছে, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, অহংকার, রাগ, এরকম ১০টা রোগ আছে। অন্তরের ব্যাধি কয়টা, অন্তরের ব্যাধি কয়টা, ১০টা। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, অন্তরের রোগের চিকিৎসা করা ফরজ আইন। আল্লাহ এই অন্তরের রোগের চিকিৎসা করার জন্য প্রত্যেক জামানায় হাক্কানি পীর মাশায়েক সৃষ্টি করছেন। ওই বিভিন্ন বাগি না, বাগিগুলো তো ফোড়া, যতগুলো নাম এসেছে বাগি দেখেন একটাও হাক্কানি পীর না, সবগুলো ইমানের বিষ ফোড়া, ইমানের বিষ ফোড়া। হাক্কানি পীর সিম্পল মানুষ আপনাদের মতো, কিন্তু পার্থক্য কি, তার প্রত্যেকটা কাজ সুন্নত অনুযায়ী, প্রত্যেকটা কাজ কি, এই হক্কানি পীর। এদের কাছে, এদের মজলিসে বসলে এদের সাথে মহাপত থাকলে তখন আপনার অন্তর থেকে এই ব্যাধিগুলো দূর হবে। আর কোন মেডিসিন নেই, আর কোন মেডিসিন নেই। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, অন্তরের ব্যাধির চিকিৎসা করা ফরজে আইন। এটা কয় নম্বর? পাঁচ নম্বর। ছয় নম্বর কি? দাওয়াত। আমাদের নবী শেষ নবী, আমরা শেষ উম্মত। আমাদের পরে কোন নবীও আসবে না, কোন উম্মতও আসবে না। অথচ ইসলাম থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। কিন্তু নবী তো আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন কিন্তু নবী হিসেবে না, একজন মুসলমান হিসেবে আসবেন। ঈসা নবী আসবেন কিন্তু নবী হিসেবে না, কি হিসেবে? একজন মুসলমান হিসেবে আসবেন। তিনি এসে আমাদের নবীর সুন্নত প্রচার করবেন, নবী আর আসবেন না। তাহলে এই কোটি কোটি জনগোষ্ঠী, কোটি কোটি মানুষ কেমন তাক এই লোকগুলোর কাছে ইসলাম পৌঁছবে কিভাবে? এই আপনার আমার দাওয়াতের দ্বারা। শুধু ওলামা না, কিন্তু এটা ভুল বুঝবেন না যে আলেমরা দাওয়াত দিবে। আলেমরা তো দিবেই, আপনাদেরও দাওয়াত দিতে হবে। দাওয়াতের কাজটা নবীজি ব্যাপক করছেন। কি ব্যাপক করছেন? নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া। হে আমার উম্মত, তোমরা যদি আমার একটা কথা জানো, আমার একটা সুন্নত জানো, সেটাও পৌঁছাও। আমার একটা সুন্নত জানো তুমি, এটাও পৌঁছাও। হইতে পারে এই একটা কথার ওসিলায় হাজার লোক হেদায়েত পাবে, মুসলমান হয়ে যাবে। হইতে পারে না? হইতে পারে, হইতে পারে। তো এই হাদিসে নবীজি বলতেছে, আমার একটা কথাও যদি জানো এটা পৌঁছাও। তো একটা কথা যে জানে সে কি আলেম হলো? হ্যাঁ, পাবলিক তো অনেকগুলো জানে, জানে না? পাবলিক নবীজির অনেক সুন্নত জানে না? ডাইন হাতে খানা খাইতে এটা আপনারা জানেন না? বিসমিল্লাহ পড়ে খানা খাইতে আপনারা জানেন না? দাড়ি রাখা নবীর তরিকা জানেন না? হ্যাঁ, পুরুষের জন্য জামা লুঙ্গি প্যান্ট টাকনুর উপরে পড়তে হয়, আর নাই গুনায় কবিরা, এত বড় গুনা যে আল্লাহ তার দিকে তাকাবেন না, জানেন না? মুর্দারে ডাইন খাতা রাখতে হয় তো জানেন না? হ্যাঁ, কোরআনে সব পয়সায় পয়সা নেওয়া যায় না জানেন না? অনেক শূন্য তো আপনারা জানেন, তারপর আপনার আলেম হন নাই। তাহলে বোঝা গেল তবলিগের কাজটা শুধু আলেমদেরকে নবীজির দায়িত্ব দেন নাই, সবাইকে দায়িত্ব দিছে। এই জন্য যে আলেম তারও তবলিগ করতে হবে, যে আলেম না তারও তবলিগ করতে হবে, তারও দিনের জন্য সময় বের করতে হবে, সবাইকে সময় বের করতে হবে। অথচ সবাই কি করে? সবাই ওই হাতে গড়া কয়েকটা লোক, ওরাই সিল্লা দেয়, ওরাই মাসে তিন দিন দেয়, ওরাই গাছ করে, আর কেউ বসে না। এটা হলো তো দিনের কাজ, সমস্ত মুসলমানের দায়িত্ব। আমরা কেন চলে আসি? আমরা কেন তবলিগের জন্য সময় দিই না? তা আমাদের উপরে ফরজ দায়িত্ব। নামাজ যেরকম ফরজ, তবলিগ এরকম ফরজ। কটা হলো? কটা হয়েছে? ছয়টা। কেন কইলাম এই ছয়টা? সুন্নতের ব্যাখ্যা বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? সুন্নত কইলে কি বুঝায়? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, ওটাও বুঝায়। আবার সুন্নত বললে এই ছয়টা বুঝায়। সুন্নত বললে এই ছয়টাকে এক কথায় কি বুঝায়? সুন্নত। এই ছয়টার এলেম অর্জন করা কি? ফরজ আইন। এই ছয়টা বিষয়ের এলেম অর্জন করা কি? ফরজ আইন। তার জন্য এই ওয়াজ মাহফিল। এই ছয়টা বিষয়ের এলেম অর্জন করার জন্য এই ওয়াজ মাহফিল। অন্য কোন উদ্দেশ্য না, তামাশা করার জন্য না, হাসাহাসি করার জন্য না। কিস্তা কাহিনী অনেক হয়ে গেছে, এখন কিছু এই ছয়টা বিষয় শিখতে হবে। তো আমাদেরকে বলা হয়েছে, আল্লাহর রাসূল বলতেছেন কোরআনের আয়াত, তোমরা আল্লাহকে পাইতে চাইলে কি করো? আমার সুন্নত অনুসরণ করো। এখানে কিছু ভাই আপত্তি করতেছে, তারা বলতেছে আমরা সুন্নত অনুসরণ করব না, আমরা নবীদের হাদিস অনুসরণ করব। এই কথা বলতেছে। আপনাদের ধারণা কি, এটা কি ঠিক হবে? তারা সুন্নত অনুসরণ করবে না। কি অনুসরণ করবে? হ্যাঁ, হাদিস অনুসরণ করবে। এটা ঠিক না বেঠিক? বেঠিক। কেন বেঠিক? হাদিসের ভান্ডারে যা আছে সব হাদিস, হাদিসের ভান্ডারে যা আছে সব কি হাদিস। এর থেকে বাসুনি করে একটা পাঠ শূন্য। একটা পাঠ কি? একটা পাঠ কি? যে হাদিসগুলো নবীজি উম্মতের জন্য বলেছেন এবং যেটা নবীজির সর্বশেষ কথা। কটা শর্ত? দুটো শর্ত। সুন্নত হওয়ার জন্য কটা শর্ত? উম্মতের জন্য বলতে হবে এবং ওটা শেষ কথা হইতে হবে। যে হাদিসটা উম্মতের জন্য না, এটা সুন্নত হবে? নবীজি 11টা বিবাহ করছে, এটা কি উম্মতের জন্য বলেন? এটা সুন্নত বলা যাবে? নবীজির একটা বিবাহ হয়েছে আসমানে, আপনার আমার বিবাহ আসমানে হইতে পারবে? হইতে পারবে না। নবীজি কোন বিবাহ করছেন মোহর ছাড়া, আপনার আমার জন্য মোহর ছাড়া বিবাহ করলে বিবাহ শুদ্ধ হবে? হবে। এই যে কতগুলো হাদিস শোনাইলাম, এগুলো হাদিস কিন্তু কি না? সুন্নত না, কারণ আমাদের জন্য বলা হয়নি। দুই নম্বর শর্ত কি দিছিলাম? সর্বশেষ হতে হবে। কি হইতে হবে? সর্বশেষ। মক্কাতে বারবার হাত তোলার অনুমতি ছিল আমাদের, শুরুতে রুকুর সময়, রুকুতে ওঠার সময় হাত তোলার কি ছিল? অনুমতি ছিল, একে বলে রকে আদায়। কিন্তু মদিনায় যাওয়ার পরে যখন এই আয়াত নাজিল হলো, কুমুরিল্লাহে কানিতিন, তোরা নামাজে ধীরস্থির ভাবে খাড়া হও, নামাজে ধীরস্থির ভাবে খাড়া হও, স্থির ভাবে। তখন নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, এখন তো বারবার হাত তুলবা না, শুধু নামাজের শুরুতে একবার হাত তুলবা। তাহলে কোন হাদিসটা সর্বশেষ? বারবার হাত তোলারটা না শুরুতে একবারেরটা? শেষ কোনটা? শেষ হাদিস কোনটা? হ্যাঁ, শুরুতে একবার। আপনি কোনটা মানবেন? বারবারেরটা? এখনো কিছু লোক দেখবেন বারবারেরটা মানতেছে। আরে কিছু লোক আছে কিনা তারা বারবার তোলে? আর আমিন ও আমিন এক জামানায় জোরে বলা যাইত, অনুমতি ছিল। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে কুমুরিল্লাহে কানিতিন, হুজুর মানা করে দিয়েছেন জোরে আমিন বলবা না, আস্তে আমিন বল। এখন আমিন আস্তে বলতে হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে জোরে আমিন বলা নিষেধ হয়ে গেছে। এখনো কিছু লোক জোরে বলে কিনা? এক জামানায় নবীজির পিছনে সাহাবীরা সূরা ফাতিহা পড়ত, অন্য কোন সূরা না। এক জামানায় নবীজির পিছনে সাহাবীরা কি পড়ত? সূরায়ে ফাতিহা পড়ত। কিন্তু যখন এই আয়াত নাযিল হলো, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কান লাগায় শোনো। নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কান লাগায় শোনো। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, এখন থেকে আমার পিছনে কেউ সূরা ফাতিহা পড়বে না। কিন্তু এখনো কিছু লোক পড়ে কিনা? এখনো কিছু লোক ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে কিনা? কিন্তু পড়া কি ঠিক হবে? ওটা একসময় অনুমতি ছিল, কিন্তু এই আয়াত নাযিল হওয়ার পরে তো নিষেধ হয়ে গেছে। তাহলে সর্বশেষ সুন্নত কোনটাকে বলে? তাহলে সর্বশেষ উম্মতের জন্য বলা হয়েছে এবং সর্বশেষ নির্দেশ। তো সর্বশেষ নির্দেশ কি? হাতে পড়া না না পড়া? কিছু লোক এখনো পড়তে আছে এবং তারা দলিল দেয়। কি দলিল? লা সালাতা লিমান লাম ইকরা বি উম্মিল কিতাব, ওই ব্যক্তির নামাজ হলো না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না। আমরা ওকে ঠিক আছে আপনি এই হাদিস দলিল দিলেন, তাহলে আমরা একটা হাদিস বলি। একবার নবীজির হায়াতে একজন সাহাবি, উনি হয়তো ওই ফাতহাতে নিষেধ হয়ে গেছে জানতো না, উনি ফাতহা পড়তেছিলেন, পাশের সাহাবি ওনাকে ইশারা করে নিষেধ করল পড়ো না, পরে উনি চুপ হয়ে গেল। নামাজের পরে প্রশ্ন করলেন, আমাকে ফাতহা পড়তে দিলেন না কেন, ফাতহা পড়া জরুরি না? তো সাহাবি কথা বাড়াইলেন না, বলে চলো নবীজির কাছে চলো, নবীজি কি বলে। ওই লোকটাকে নিয়ে কার কাছে গেল, নবীজির কাছে গেল, হুজুর উনি ফাতহা পড়তেছিল আমি মানা করছি, উনি এখন আমার কাছে কৈফিয়ত চাইতেছে, আমি মানা করলাম কেন? তখন নবীজি বললেন, সহি হাদিস আমার লেখা হাদিস রসুলের ভিতরে আমি কয়েকটা রেফারেন্স দিছি, সহি হাদিস এটা কি, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, তোমাদের যার ইমাম থাকবে তার ইমামের সোরা কেরাত তোমার সোরা কেরাত, তোমাদের যার ইমাম থাকবে তার ইমামের সোরা কেরাত তোমার সোরা কেরাত। তাহলে কি বোঝা গেল, হাদিস দ্বারা ফাতহা পড়া যাবে, পড়া যাবে? তাহলে ফাতহা পড়নালা যে হাদিসটা বলে ওর উত্তর কি, তারা যে হাদিসটা বলে যদি ফাতহা পড়ল না তার নামাজ হলো না, ওর উত্তর হল ওই হাদিসটা ইমামের জন্য, আর যে একা নামাজ পড়ে তার জন্য। ওই হাদিসটা কার জন্য, ইমামের জন্য, আর কার জন্য, একা যে নামাজ পড়ে তার জন্য, যে ইমামের পিছনে একটা করছে তার জন্য ওই হাদিস না। তার জন্য ওই হাদিস হয় তাহলে এই হাদিসের কি অর্থ হবে, তোমার যে যার ইমাম থাকবে তোমার ইমামের কেরাত তোমার কেরাত, এটার কি অর্থ থাকবে? ওই হাদিস যদি ইমামের পিছনের মুসল্লির জন্য হয় তাহলে এই হাদিসের কি অর্থ থাকবে? আমার কথা বুঝতেছেন? তাহলে সুন্নত কাকে বলে, যেটা উম্মতের জন্য বলেছে এবং সর্বশেষ, বুঝছেন? এখন তাহলে হাদিসের ভান্ডার থেকে একটা পাঠ কি, সুন্নত। তো প্রত্যেকটা সুন্নত কিন্তু হাদিস, প্রত্যেকটা সুন্নত কি হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। নবীজি এগারোটা বিবাহ করছে হাদিস, সুন্নত না। নবীজি আসমানের উপর বিয়ে হয়েছে হাদিস, জয়নামের সাথে হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হাদিস কিনা, সুন্নত না। প্রত্যেকটা সুন্নত কিন্তু হাদিসের কিতাবে আছে, প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। তাহলে আপনার আমার নাম কি আহলে হাদিস হবে না আহলে সুন্নত ওয়াল জামাত হবে? কোন নামটা ঠিক, আহলে হাদিস নামটা ঠিক না আহলে সুন্নত ওয়াল জামাত ঠিক? বলেন, আহলে সুন্নত ওয়াল জামাত নামটা ঠিক, ওই নামটা গলত। যদি আপনি ওই নামটা দেন নামে আহলুল হাদিস, তাহলে আপনাকে এগারোটা বিয়ে করতে হবে, আর আপনার বিয়ে কোথায় হইতে হবে, আসমানে হইতে হবে, হ্যাঁ আসমানে হইতে হবে, এবং মহল ছাড়া হইতে হবে। এবং আহলে হাদিস নামে যেটা ফেরকা বাহির হবে, এই ব্যাপারে নবীজি কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছে, আহলে হাদিস নামে যে ফেরকা বাহির হবে এই ব্যাপারে নবীজি মুসলিম শরীফে একটা হাদিস আছে। কি হাদিস? يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث ما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم। এই হাদিসে নবীজি বলতেছেন যে কেয়ামতের আগে কিছু ধোকাবাজ আলেম আসবে, কিছু কিছু মিথ্যুক লোক আসবে, যারা তোমাদের কাছে হাদিস বলবে, বেশি বেশি হাদিস বলবে। কিরকম হাদিস? মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন হাদিস বলবে যে হাদিসগুলো তোমরাও শোনো নাই তোমাদের বাপদাদারাও শোনো নাই। একদম তর্জমা কিন্তু এটা হাদিস, এখানে আলেমুলাম আছে, বলুক আমি তর্জমা ভুল করলে এনারা বলুক। তারা এমন হাদিস বলবে মা লাম তাসমাউ আনতুম, তোমরাও শোনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের বাপদাদাও শোনো নাই। এটা কোন ফিরকা সম্পর্কে বলছে? আহলুল হাদিস, কারণ তারা এমন হাদিস বলে যে আমাদের বাপদাদাও শোনে নাই, আমরাও শোনে নাই, এই বেটা মানুষের জন্য বুকে হাত বাঁধতে হবে, শুনছিলাম না, বেটা মানুষের জন্য বুকে হাত বাঁধতে হবে, তারা বলতেছে শুনছেন, বাপদাদাও শোনে নাই, পাও এরকম ফাঁক করে দাঁড়াইতে হবে, দুই পাও দুই হাত ফাঁক করে দাঁড়াইতে হবে, এই হাতে শুনছেন বাপ দাদা শুনছেন, তারপরে তারা বলতেছে যে আমরা যে মাজহাব মানি, দুনিয়াতে চারটা মাজহাব আছে না, এই মাজহাব মানলে নাকি ইমান নষ্ট হয়ে যায়, বাপ দাদা শুনছে, হ্যাঁ তো মাজহাব মানি, মাজহাব মানাকে অজীব মনে করি, দুনিয়ার সমস্ত মানুষ মাজহাব মানে, কেউ মালিকি মাজহাব মানে, কেউ হাম্বলি মাজহাব মানে, কেউ হানাফি মাজহাব মানে, কেউ শাফি মাজহাব মানে, দুনিয়াতে আর বাইরে কোন মুসলমান নেই, ওরা কটা আহলুল হাদিস কইতে মাজহাব মানলে ইমান নষ্ট হয়ে যায়, এবং তারা বলতেছে আমাদের নবীজি কবরে মুর্দা পড়ে আছে, অর্থাৎ আমরা কি বিশ্বাস করি আমাদের নবীজি হায়াতুর রসুল, আমাদের নবীজি হায়াতুর রসুল, এবং তারা বলে তিন তালাক দিলে এক তালাক পড়বে, এটা আমাদের বাপদাদা শুনছে, আমি গেছিলাম বংশালে ওয়াজ করতে, তখন লোকজনকে বলে আসছি আপনারা আহলে হাদিসের হোটেলে তিন প্লেট বিরিয়ানি খাবেন, খায় এক প্লেটের দাম দিবেন, কেন এক প্লেটের দাম দিলেন, কিল্লাই কিল্লাই, শোনো তোমাদের তিন তালাকে যদি এক তালাক হয় তাহলে তিন প্লেটে এক প্লেট হবে, ওরা এই কথা বলে, তারপরে ওরা বলে তারাবি নামাজ আট রাকাত, কয় রাকাত, অত চোদ্দশো বছর তারাবি চারো বাজাবে, কয় রাকাত, চারো বাজাবে, কয় রাকাত, বিশ রাকাত, এখন পর্যন্ত মক্কা মদিনা যান কাবা শরীফে যান তারাবি কয় রাকাত, বিশ রাকাত, আর তারা কইতেছে আট রাকাত, অথচ আট টাকাদের হাদিসটা তারাবির ব্যাপারে না, তাহাজ্জুদের ব্যাপারে, আট টাকাদের হাদিস তারা যারা পেশ করে ওটা তারাবির ব্যাপারে না, মা আশা বলছেন নবীজি রাত্রের নামাজ আট টাকাতের বেশি পড়তেন না, রমজানে এবং রমজানের বাইরে, নবীজি রমজানে এবং রমজানের বাইরে রাত্রের নামাজ আট টাকাতের বেশি পড়তেন না, এটা কি তারাবির ব্যাপারে না তাহাজ্জুদের ব্যাপারে, কারণ ওখানে একটা কথা আছে রমজানে এবং রমজানের বাইরে, তো তারাবি কি রমজানের বাইরে পড়া যায়, তো ওইটাই তো প্রমাণ যে হাদিসটা তারাবির ব্যাপারে না, কিসের ব্যাপারে, হ্যাঁ তাহাজ্জুদের ব্যাপারে, সব ভুল দলিল দিয়ে এই লোকগুলো মানুষকে গুমরা করতেছে, তো ওই হাদিস শেষে আছে নবীজি বলতেছেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, হে মুসলমানরা তোমরা এই আহলুল হাদিস থেকে দূরে থাকো, লা ইউদিল্লুনাকুম, যাতে করে ওরা তোমাদেরকে গুমরা করতে না পারে, এখন আসেন ওই আয়াতের মধ্যে আসেন যে আল্লাহ বলতেছেন তোমরা যে আল্লাহকে পাইতে চাও তো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নত অনুসরণ করো, তো কিছু লোক কইছিল আমরা সুন্নত অনুসরণ করবো না হাদিস অনুসরণ করবো, ওটা কি ঠিক না বেঠিক, আমি তো দেখাইলাম যে হাদিস অনুসরণ করা যাবে না, সুন্নত অনুসরণ করতে বলা হয়েছে, যত হাদিস আপনি পাবেন সব থেকে সুন্নত, আলাইকুম বিসুন্নতি, কি শব্দ হাদিস না সুন্নত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহাব্বত করবে সে আমাকে মহাব্বত করলো, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে, কিন্তু কি শব্দ মান আহাব্বা সুন্নতি, আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সে একজন শহীদের সমান সব পাবে, কি হাদিস না সুন্নত, কি শব্দ আল মুতামাসিকু বিসুন্নতি, নবীজি বলেন যে ব্যক্তি হালাল খানা খাবে, সুন্নত অনুযায়ী আমল করবে এবং তার দ্বারা অন্য লোকের ক্ষতি হবে না, সে জান্নাতে যাবে। কি কইছে হাদিস না সুন্নত? আবার বলতেছি, মা নাকালা তৈয়িবান, হালাল খানা খাবে, বা আমিলা বিসুন্নতিন, সুন্নত অনুযায়ী আমল করবে, হাদিস কইছে? তাহলে ওই আয়াতের তফসিরে আমি মুহাম্মদ রাসূলের সুন্নত অনুসরণ করো এটা ঠিক, না আমি মুহাম্মদ রাসূলের হাদিস অনুসরণ করো এটা ঠিক, কোনটা ঠিক? সেটা আপনার সাবধান থাকেন। এখন কিয়ামতের আগে অনেক দল বেরোয় গেছে, এই আহলে হাদিস একটা বাতিল ফিরকা, আবার যারা 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদের মিলাদুন্নবী বের করে, জশ্নে জুলুসে ঈদের মিলাদুন্নবী বের করে না, এটা কিন্তু ভণ্ড ফিরকা। কারণ সাহাবায়ে কেরাম নবীদের ইন্তেকালের পরে 100 বছর বেঁচে ছিল, 100 বছর কোন সাহাবি নবীদের জন্মদিনে মিছিল বের করেনি, নবীদের জন্মদিনে মিছিল বের করে নাই। ইয়া নবী সালাম আলাইকা ওয়ালা দুরুদ, এটা সহি না। আপনি সহি দুরুদ পড়েন, আপনাকে কে মানা করছে? কিন্তু ইয়া নবী সালাম আলাইকা আমরা পড়ি, এটা কোন কিতাবে আছে দেখান? বহু আলেম আছে কেন দেখান, কোন কিতাবে আছে? এর অর্থ ঠিক নেই, কোন কিতাবেও নেই, অর্থ ঠিক নেই। অর্থ কি দাঁড়ায়? হে জনৈক নবী, আপনার উপরে ফেরেশতারা উটের উজুড়ি বর্ষণ করুক। হে নবী সালা মালাইকা, ইয়া নবী মানে হে জনৈক নবী, কোন নবী তা ঠিক নেই। সালা মানে উটের উজুড়ি, উটের ভুড়ি, উটের ভুড়ি। মালাইকা মানে ফেরেশতা। ইয়া নবী সালাম আলাইকা, এর অর্থ হল হে জনৈক নবী, আপনার উপরে ফেরেশতারা উটের ভুড়ি নিক্ষেপ করুক, বলেন নাউযুবিল্লাহ। কেন এই দুরুদ পড়তেছেন? সহি দুরুদ নেই? আল্লাহর হাবিব সহি দুরুদ কি কম রেখে গেছে? আমার লেখা হাতে ছোট্ট বই আছে, এর নাম হল মাসনুন দোয়া দুরুদ। আমি ওখানে ছোট্ট ছোট্ট 10টা দুরুদ আছি, হাদিসের বরাত দিয়ে, হাদিসের বরাত দিয়ে 10টা দুরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা দুরুদ না, তা সহি দুরুদ। তারা নামাজ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, তা পড়ি না? তা সহি দুরুদ, সহি দুরুদ পড়েন। কিন্তু উনি জনৈক নবী আলা দুরুদ পড়েন কেন? এই গলত দুরুদ পড়েন কেন? এটা বেদাতি কাজ, এটা গুমরাহের কাজ। আর এক ফেরকা বের হয়েছে বক্সিবাজারে, এরা আর এক নবী খাড়া করছে। আমাদের নবীর পরে নাকি পাকিস্তানের কাদিয়ান শহরে আর এক নবী বের হয়েছে, সে কোথায় মরছে? তাজা গুর মধ্যে ডুবে মরছে। এই নবীর নাম হল মির্জা গোলাম আহমদ কাদিয়ান। এদের হেড অফিস হল আলিয়া মাদ্রাসার সাথে, আলিয়া মাদ্রাসার সাথে বক্সিবাজার। এটা কি বাতিল ফেরকা না সঠিক ইসলাম? কাদিয়ানিরা নাম তো আমাদের মতো, নামাজও পড়ে, সব আমাদের মতো, কিন্তু ওরা মুসলমান না কাফের? ওরা কাফের, ওরা কাফের। আবার যারা নবীদের ভুল ধরে, অমুক নবী এই ভুল করছে, অমুক নবী এই ভুল করছে, সাহাবীদের ভুল ধরছে, ভুল ধরে, তারা সঠিক না বাতিল? যারা নবীর ভুল ধরে, সাহাবীদের ভুল ধরে, আবুল আলা মওদুদী সাহেব এবং তাকে যারা মানে, তারা নবীদের ভুল ধরে। বর্তমানে মাওলানা সাদ সাহেব কি করে? অনেক নবীর ভুল ধরছে, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন। এটা ঠিক না। সাহাবাদের ভুল ধরে আলোচনা করে, তারা আহলে সুন্নত না, সঠিক দল না, বাতিল। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বাতিল থেকে বাঁচায়। আহলে সুন্নতের জামাত অর্থাৎ সঠিক দল যারা, যারা সুন্নত সুন্নত করে, ওই দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এবং এই আয়াত অনুযায়ী আমরা যেন দুনিয়াতে কবরে হাসারে আল্লাহর মহব্বত পাইতে পারি এবং আল্লাহর ভালোবাসা পাইতে পারি, আল্লাহর নাফরাত পাইতে পারি, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করতেছি। ওয়াসিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই প্রশ্ন করেছেন, মসজিদের মাইক দিয়ে কিছু কিছু ঘোষণা, যেমন ছাগল হারানো গিয়েছে এই ধরনের ঘোষণা দেওয়া যাবে না, কিন্তু এতটা থেকে এতটা টাইম বিদ্যুৎ থাকবে না, টিকাদান কর্মসূচি যেগুলো সমস্ত মুসলমানের সাথে সম্পর্ক, তো অমুকের জানাজা অমুক টাইমে, এইরকম ঘোষণাগুলো একবার বলা যাবে। ছাগল কি সব মুসলমানের সাথে সম্পর্ক না যে কোনো একজনের? ছাগল হারানোর ঘটনা মসজিদে মাইক দিয়ে করা যাবে না, কিন্তু যে জিনিসগুলো সব মুসলমানের সাথে জড়িত ওটা একবার বলা যাবে। কয়বার? একবার।